जय निताय, जय गौर, जय श्री राधे। आमरा कार्तिक व्रत के उपलक्ष्य करे नित्य प्रति श्रील सनातन गोस्वामी प्रभुपादे विरचित महिमान्वित सिद्धांत युक्त श्री श्री बृहत् भागवतामृत श्रवण करे आसछि। তাহলে মন্ত্রের কি প্রভাব, মন্ত্রের কি শক্তি যা গোপ কুমার এই পৃথিবী থেকে প্রারম্ভ করে স্বর্গাদি হয়ে বহু বহু লোক বিচরণ করতে করতে তিনি গেলেন ব্রহ্মলোকে, সত্যলোকে, এবং সেই সত্যলোকে তিনি সাক্ষাৎ প্রভু কৃপায় ব্রহ্মা হলেন। একেবারে বড় আশ্চর্যজনিত ঘটনা। তার মনে মনে ইচ্ছা ছিল যে আমি যদি ব্রহ্মা হতাম তাহলে এই পৃথিবীতে বৈষ্ণব ধর্মকে আরো সুন্দরভাবে প্রচার প্রসার করতাম। তিনি ব্রহ্মা হয়ে গেলেন। তার পূর্বে যিনি ব্রহ্মা ছিলেন তিনি একবার সমুদ্রের ফ্যানকে কৌতুকবশত স্পর্শ করলেন। স্পর্শ করার সাথে সাথে ব্রহ্মাজি কি দেখলেন যে বিশাল এক দৈত্য প্রকট হয়েছে। সেই দৈত্যের ভয়ে তিনি পলায়ন করলেন। যদিও জগদীশ্বর ভগবান সেই দৈত্যকে বিনাশ করেছিল কিন্তু ব্রহ্মাজি সেই দৈত্যের ভয়ে আর ফিরে এল না। তখন ভগবান গোপকুমারকে এই পরমেষ্ঠি পদে আসীন করলেন, বসালেন। গোপকুমার বলছেন সেই কামাখ্যার ব্রাহ্মণকে, হে ব্রাহ্মণ, আমি ব্রহ্মার পদ অধিকার করে ভক্তিকে বর্ধন করার জন্য আমি প্রজাপতি ইন্দ্র আদি বৈষ্ণবগণ বড় বড় মুনিজনের জন্ম দিলাম, সৃষ্টি করলাম, এবং সর্বত্র আমি অশ্বমেধাদি যজ্ঞের বিস্তার করে ভগবানের অর্চনার প্রবর্তন করলাম। ব্রহ্মার যা কাজ, এইরূপে সমস্ত ব্রহ্মাণ্ড আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। আমি ব্রহ্মা অধিকার প্রাপ্ত হলে মূর্তিমন্ত, বেদ সমূহ, যজ্ঞ সমূহ, পুরাণ, ইতিহাস, আগম সমূহ, তীর্থগণ, মহর্ষিগণ তারা প্রত্যেকে আমার স্তব স্তুতি করেছে। কারণ তারা তো প্রত্যেকে ব্রহ্মাজির থেকে উৎপন্ন হয়েছেন, তাহলে ব্রহ্মাজিকে স্তব স্তুতি তো করতেই হয়, তিনি পূজনীয়। এই প্রকার পরম ঐশ্বর্যরূপ মহামদে ব্যক্ত হয়েও আমি স্বাভাবিক নিষ্কিঞ্চনতা ত্যাগ করি, আমি সেই সত্যলোকের দিব্যলোকের ব্রহ্মা হয়েও আমি আমার বৈরাগ্যকে ভুলে যাই, তথাপি ব্রহ্মপদের সমুদ্রবৎ বিপুল কর্তব্যের মধ্যে পড়ে চিন্তাতুর থেকে স্বচ্ছন্দে ভক্তিসুখ লাভ করতে পারছিলাম। ব্রহ্মপদ তার তো অনেক কর্তব্য, অনেক চিন্তা, সুতরাং তিনি এই ভক্তির পথ থেকে মনে হচ্ছিল তিনি যেন একটু সরে আসছেন, ভক্তি সুখ আমার লাভ হচ্ছিল, আবার আমার আলকাল দ্বিপরার্ধকাল আমি কালো ভয়ে ভীত হয়ে মন্ত্রজপ করতে লাগলাম। মন্ত্রজপের সময় আমি বৃন্দাবনের চিন্তন স্বাভাবিকভাবে আমার মধ্যে এসে প্রবেশ করত, তাতে আমি বিরহ দুঃখে অর্থাৎ বৃন্দাবন থেকে আমি যে ব্রহ্মলোকে এসে ব্রহ্মা হয়েছি এতে আমি অত খুশি হতে পারি, এই বৃন্দাবনের পথে পথে বনে বনে প্রভু লীলাক্ষেত্র দর্শন করে আমি যে আনন্দ যে তৃপ্তি লাভ করতাম, আমি ব্রহ্মা হয়েও সেই আনন্দ পাচ্ছিলাম। কিন্তু জগদীশ্বর যখন আমাকে পুত্রবৎ লালন করতেন তখন আমার সেই চিত্ত চাঞ্চল্যতা প্রশমিত হত, দূরে চলে যেত। একবার সত্যলোকবাসীগণ মুক্ত জীবের প্রশংসা করছিলেন, বলছেন যারা মুক্ত তারা শ্রেষ্ঠ। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই এই মুক্তি প্রসঙ্গে আমাকে তোমরা কিছু অবগত করো। তারা বললেন, মুক্তির মহান উৎকর্ষ ও দুর্লভতা কথা আমি তাদের মুখ থেকে শ্রবণ করলাম। তারা বলছেন, মুক্তি হচ্ছে জীবের সর্বশ্রেষ্ঠ সাধন। বেদাদিকে মুক্তি লাভের উপায় সম্বন্ধে আমি প্রশ্ন করলাম, সেখানে বেদ উপনিষদ ইতিহাস শ্রুতি মূর্তিমন্ত্র তাদের প্রত্যেকের স্বরূপ আছে। উপনিষদ শ্রুতি ও স্মৃতির সঙ্গে মিলিত হয়ে তারা প্রত্যেকে বললেন, জ্ঞানেই মুক্তি হয়ে থাকে, মুক্তি লাভের আর কোনো উপায় নেই, কেবল জ্ঞানের দ্বারাই মুক্তি লাভ করা যায়। এই কথা শ্রবণে ভগবত ভক্তি প্রবর্তনকাল এই পুরাণের মধ্যেও তাদের মধ্যেও আবার বিভাগ আছে। দাঁড়িয়ে বন্ধ হয়ে যাবে নাটক আছে। তা যারা ভগবত ভক্তি প্রবর্তনকারী পুরাণ আগম পঞ্চরাত্রাদি তারা গাম্ভীর্যের সঙ্গে বললেন যে যদ্যপি জ্ঞান দ্বারাই মুক্তি লাভ হয় সত্য, তথাপি ভগবত ভক্তি বলে সেই জ্ঞান সুখলভ, ভগবত ভক্তির দ্বারা যে জ্ঞান প্রাপ্ত হয় সেটা অনেক সুখের, অন্য কোন উপায়ে জ্ঞানটা হয় না। যদি জ্ঞান প্রাপ্ত হতে হয় তাহলে ভক্তিকে অবলম্বন করতে হবে। ভগবত ভক্তিতেই যথাযথ নিষ্কামত্ব সিদ্ধ হয় বলে ভক্তির অনুষ্ঠানে মুক্তি সুলভ হয়ে থাকে। যারা ভক্তিযুক্ত শাস্ত্রাদি তারা এই কথা বলে, কোনো কোনো শ্রুতি স্মৃতি তারা মস্তক ঘুরিয়ে মস্তক হেরিয়ে অনুমোদন করলে এটাই ঠিক। ভক্তির দ্বারাই যে জ্ঞান প্রাপ্ত হওয়া যায় সেটা মহাসুখের, শ্রুতি স্মৃতিগণ মাথাটা ঢুলিয়ে এই কথা অনুমোদন করল। যে সকল শ্রুতি স্মৃতি ভক্তির সাক্ষাৎ মুক্তি হেতুত্ব স্পষ্টভাবে স্বীকার করলেন, কিছু কিছু স্মৃতি শ্রুতি তারা এই কথা মানলেন না যে ভক্তির দ্বারাই সব কিছু হয়, তারা মেনে নিলেন। তাদের উপরে ক্রুদ্ধ হয়ে মহা উপনিষদগণ আগম পুরাণাদি এক বাক্যে ভক্তির মুখ্য হেতুত্ব অনুমোদন করলেন। কিছু কিছু শ্রুতি স্মৃতি তারা বলছে না না, কেবল ভক্তি করেই যদি মুক্তি হতো তাহলে এটা ঠিক নয়। তাদের মধ্যে একটু দ্বন্দ্বের সৃষ্টি হল। তাদের দ্বন্দ্বটা তো আর আমাদের মতন নয়, অনেক ভদ্রভাব। আমাদের কবিরাজ গোস্বামী পাদ তিনি তার চৈতন্য চরিতামৃতে লিখছেন, ভক্তি বিনা কোন সাধন দিতে নারে ফল, সব ফল দেয় ভক্তি পরম প্রবল। কবিরাজ গোস্বামী সমস্ত শাস্ত্রকে মন্থন করে সারাংশ চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করেছে, ভক্তি বিনা কোন সাধন দিতে নারে ফল, সব ফল দেয় ভক্তি পরম প্রবল। ভক্তির দ্বারাই সমস্ত কিছু পাওয়া যায়, জ্ঞান বৈরাগ্য ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। তাই ভক্তি সম্পর্ক শূন্য জ্ঞানাদির সাধনে কেবল পরিশ্রম মাত্রই হয়ে থাকে, এই মুক্তিতে তেমন কিছু নেই, আনন্দ নেই। শ্রীমৎ ভাগবত বলছেন, শ্রেয় স্মৃতিং ভক্তি মুদস্য তে বিভো ক্লিশন্তি যে কেবল বোধ লব্ধয়ে তেষামশ ক্লেশালো এব শিষ্যতে নন্নদ যথা স্থূল তুষাবঘাতিনাম। কি বলছেন? তেষাম অশ ক্লেশালো এব শিষ্যতে নন্নদ যথা স্থূল তুষাবঘাতিনাম। ভাগবত বলছেন এই মুক্তি কেমন, বলছেন এতে বিশেষ কোনো আনন্দ নেই। ভক্তিতে যে প্রকার আনন্দ আছে মুক্তিতে সেই আনন্দ কোথায়? বলছেন এটা নিরর্থক। কেন? ভাগবত বলছেন তেষামশ ক্লেশলো এব শিষ্যতে নন্দযথা স্থূল তুষাবঘাতিনাম। যেমন চিটা ধান পাওয়া যায়, তার ভিতরে তন্দুল নেই, চাল নেই, অথচ দেখতে মোটা দেখা যাচ্ছে, ঘাতি নাম, সেটাকে বারবার কুটে পরিশ্রম হচ্ছে, তার মধ্যে কিন্তু তন্দুল কণা নেই, তন্দুল নেই, তো সেইটার পরিশ্রমটাই বৃথা। তা ঠিক তৎপর এই মুক্তিতে এত সম দমাদি কৃচ্ছ সাধনা করে তাতে কেবল পরিশ্রম মাত্র, তাতে কোনো লাভ নেই। কবিরাজ গোস্বামী পদ বলছেন, কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনে, কৃষ্ণ ভক্তের সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা এই মুক্তিকে অনায়াসে প্রাপ্ত হতে পারে, হয়ে যাক। মুক্তি করতলে স্থিত, পদ্মপুরাণ বলছে, বলছেন যারা শ্রদ্ধান্বিত চিত্তে শ্রীমৎ ভাগবত কথা শ্রবণ করেন, মুক্তি তাদের হাতের মুঠোয় চলে আসে। তাহলে অত সাধনার কি প্রয়োজন? কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনে, কৃষ্ণ ভক্তের সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। যারা কৃষ্ণ ভক্ত, কোনো জ্ঞানই নেই, কেবল ভক্তিকে অবলম্বন করেই তারা সব প্রভুর ইচ্ছায় অবগত হয়ে যান। তাই কোনো কোনো রহস্যময় ভগবত ভক্তিপর উপনিষদ গূঢ় আগম সাত্তত বৈষ্ণবতন্ত্র মহাপুরাণ শ্রীমৎ ভাগবতাদি তারা সেই সবার মধ্যে মৃদু হাস্যপূর্বক মৌন অবলম্বন করলেন। কেউ কেউ বললেন ভগবত মন্ত্র জপ প্রভাবে সহজেই মুক্তি সুসিদ্ধ হয়, আবার কেউ বললেন না না অত সহজ নয়। তাহলে মতান্বয় সবার, তা এই রূপে বেদ পুরাণাদির সঙ্গে আগমাদির প্রচন্ড বিবাদ আরম্ভ হল। গূঢ় উপনিষদ ও মহাপুরাণাদি কর্ণে অঙ্গুলি প্রদান করে বহির্দেশের দিকে বেরিয়ে গেলেন, বাইরে চলে গেলেন। যে সমস্ত শাস্ত্রকার শ্রীমৎ ভাগবতাদের আগম পাঞ্চরাত্র, এতে শুধু ভক্তেরই কথা লেখা আছে, তারা কানে অঙ্গুলি প্রদান করে চলে গেল, না না এমন কথা শোনা উচিত নয়। তারা বাইরে বেরিয়ে গেল, কেননা মুক্তি বাসনা হৃদয়ে বিদ্যমান থাকলে ভক্তি লাভের আশা অনেক দূরে চলে যায়। যারা ভাবেন আমি মুক্তি চাই, সেখান থেকে ভক্তি মহারানী ছুটে অন্যত্র চলে যান। তাই ভক্তিরসামৃত সিন্ধুতে আমাদের রূপ গোস্বামী চরণ তিনি কি লিখেছেন, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিচাসি হৃদি বর্ততে, তাবৎ ভক্তি সুখ শাস্ত্র কতমব্য দয় ভাবে আমাদের শ্রীলোক কবিরাজ গোস্বামী পাদ ভক্তিরসামৃত সিন্ধুতে কথা বলেছেন, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিচাসি হৃদিবর্ততে তাবৎ ভক্তি সুখস্বত্র কথম অভ্যুদয় ভাবে। কত সুন্দর কথা বলছেন, ভক্তি মুক্তিরূপা পিচাসি। আমরা যেমন খুব খারাপ শব্দ বলি পিচাস, পিচাসি স্ত্রীলিঙ্গের প্রয়োগ হচ্ছে। বলছেন যতক্ষণ এরা হৃদয়ের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই হৃদয়ে ভক্তি সুখে উদয় হতেই পারে না। শুদ্ধ ভক্তকে ভগবান চতুর্বিধ মুক্তি হাতে তুলে দিলেও তা গ্রহণ করেন না। ভাগবতে বলছেন দিয়মানন্দা বিন্নদাম দিয়মানন্দা বিজ্ঞতা, আমি ভক্তদের মুক্তি দিতে চাইলেও তারা গ্রহণ করেন না। আর ব্রহ্মসাযুজ্য মুক্তির কথা বলা তো বাহুল্য, তারা তো গ্রহণই করবে না ভক্তেরা, যে আমি ব্রহ্মে মিলে যেতে চাই, এটা তো একবারেই স্বীকার করবে। তো এই সকল ভক্তি মাহাত্ম্যে সন্দেহের লেশ মাত্র নেই। অতএব ভক্তিতে মুক্তি হয় কি না এই জাতীয় সংশয় শ্রবণেরও অযোগ্য। ভক্তিতে মুক্তি হয় না এটা যদি কেউ শ্রবণ করে তাহলে এটা শ্রবণের অযোগ্য এবং মহা মহা অপরাধজনক বলেই বলেছে। সেই জন্যই তো শ্রীমৎ ভাগবত আদি মহাপুরাণাদি তারা কর্ণে অঙ্গুলি প্রদান করে সেখান থেকে নিষ্ক্রান্ত হইলেন। মহা উপনিষদগণ বিবাদ নিষ্পত্তির মধ্যস্থ হলে এবং বিচারপূর্বক আগমের জয় ঘোষণা করলে আমি আনন্দিত হলাম। অন্তিম বিচার, তাদের মধ্যে বিবাদ হয়েছিল কিন্তু অন্তিমে ভক্তি শ্রেষ্ঠ এটা প্রতিপাদন করলে আমার খুব আনন্দ হল। গোপকুমার বলছে অর্থাৎ ভগবত মন্ত্র জপের দ্বারা মুক্তি সিদ্ধ হয়, এই পক্ষের জয় হলে মন্ত্র জপে নিষ্ঠাপ্রাপ্ত আমার ভীষণ ভীষণ আনন্দ হল। গোপকুমার কামাক্ষার ব্রাহ্মণকে বলছেন এই বৃন্দাবনে কেশীঘাটের কাছাকাছি, হে বিপ্র, শাস্ত্রসমূহের বিবাদকালে যে মহাপুরাণ ও আগমাদি কর্ণে অঙ্গুলি দিয়ে বাইরে চলে গিয়েছিলেন, আমি তাদেরকে আদরের সঙ্গে সম্মানের সঙ্গে আহ্বানপূর্বক আবার উপবেশন করালাম এবং তাদের মৃদু হাস্য মৌন অবলম্বন কর্ণে অঙ্গুলি প্রদান, এর কি কারণ আমি জানতে চাই। তখন মহা উপনিষদগণ সাত্যত সিদ্ধান্ত ও শ্রীমৎ ভাগবত আদি তারা একত্রে মিলিত হয়ে আমায় বললেন, এহে লব্ধ ব্রহ্মা অধিকার, অর্থাৎ হে লব্ধ মানে নতুন করে তুমি লাভ করেছো ব্রহ্মার পদ, সম্বোধন সূচক। তাই ভালো শব্দে কি বলছেন সনাতন গোস্বামী পাদ, হে লব্ধ ব্রহ্মা অধিকার, এই বিষয়ে পরম রহস্যময় তোর তত্ত্ব, এই ভক্তি বিষয়ক তত্ত্ব ব্রহ্মারও শোনার অযোগ্য। দেখুন কত বড় কথা বলছে, এই বিষয়ক মহা রহস্যময় তত্ত্ব ব্রহ্মার নিকটেও প্রকাশযোগ্য নয়। তবে তোমার ভগবত ভজন শীতলাদি গুণে বশীভূত হয়ে তোমার নিকট আমরা গোপ্য তত্ত্ব গোপনীয় তত্ত্ব আমরা তোমায় বলছি। তুমি ব্রহ্মা বলে তোমায় বলছি না, তুমি ভক্তিযুক্ত ভক্তিমান ব্রজের রসের রসিক তাই তোমায় বলছি। এই কথা ব্রহ্মারও শোনার অযোগ্য ব্রহ্মাজি। দেখো আমরা ভগবত ভক্তিপদ শাস্ত্র আমরাও মুক্তির কথা বলেছি। মুক্তির কথা কেন বলেছি? না, মুক্তির কথা বলে ভক্তিকেই শ্রেষ্ঠত্বে প্রতিপাদন করেছি। যদি একজন ভালো মানুষের প্রশংসা করতে হয় তাহলে পাশে একজন খারাপ মানুষের তো নিন্দা হয়। এই জন্য যারা উর্ধ্বরে তার মহাত্মা তারা বলেন কারো নিন্দাও করা যাবে না, আবার কারো স্তুতিও করা যাবে না। আরে কারো স্তুতি করলে আরেকজনের নিন্দা করতে হবে তো, তা না হলে হবে না। তা বলছেন আমরা মুক্তিকে নিন্দা করে ভক্তিকে শ্রেষ্ঠ আসনে বসিয়েছি সিদ্ধান্ত দ্বারা। ভক্তি এতাদৃশ পরম উৎকৃষ্ট বস্তু যে মুক্তি সুখ হতেও কোটি কোটি গুণে পরম আস্বাদময়ী হচ্ছে এই ভক্তি। এই রূপে ভক্তির উৎকৃষ্টতা নিরূপণ প্রসঙ্গেই আমরা মুক্তি বর্ণনা করেছি। ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। হে গোপকুমার, হে ব্রহ্মণ, এখন আর গোপকুমার বলছে ব্রহ্মাজি তিনি, বস্তুত ভক্তির ন্যায় মুক্তি সাধন ফল নয়। কেননা তার মধ্যে সুখের গন্ধমাত্রও নেই। যারা মুক্তি 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 চান বলছে, মুক্তির মধ্যে আনন্দের কোনো কিছু নেই, কিঞ্চিত আনন্দ উপমা দিবেন, কেবল দুঃখ অভাব মাত্রই মুক্তির সুখ বলে কল্পিত হয়। এজন্য অনভিজ্ঞ জনই তাতে রুচি প্রকাশ করে থাকে। অনভিজ্ঞ মানে যাদের কোনো জ্ঞান গম্য নেই। শ্রী ভগবানের নামের আভাসেও সেই মুক্তি অনায়াসে সুপ্রসিদ্ধ হয়ে থাকে। সেই মুক্তি কিছুই না, নাম করলেই নামের আভাসেই সে মুক্ত হয়ে যেতে পারে। তাহলে বিচার চাতুর্যের অভাবেই মুক্তিকে সুখ বা আনন্দের কল্পনা করা হয় মাত্র। বাস্তবিক পক্ষে অর্থাৎ বস্তুতঃ আত্ম স্বরূপানুভূতি রূপ মুক্তিতে যে সুখ তা সচ্চিদানন্দ ঘন শ্রী ভগবত চরণারবিন্দ অনুভব রূপ ভক্তি সুখের নিকট অতিশয় তুচ্ছাতি তুচ্ছ। অতএব ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ, মুক্তিতে সেই প্রকার কিছুই নেই। যারা অনভিজ্ঞ তারাই মুক্তির জন্য কামনা করে। মুক্তি সাধকগণের নিকট যে শুদ্ধ আত্মস্বরূপ ব্রহ্ম বলে কথিত হয় সেই ব্রহ্ম নির্গুণ নিঃসঙ্গ নির্বিকার সচ্চিদানন্দ ঘন বস্তু নয়। তার সামান্য প্রকাশ বা অঙ্গকান্তি ব্রহ্ম। তা ব্রহ্মার থেকে কিঞ্চিত অঙ্গজ্যোতি কিঞ্চিত অঙ্গজ্যোতি অধিক নয়, সেটাই হচ্ছে মুক্তি। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ তার শ্রী চৈতন্য চরিতামৃতে বন্দনা করেছেন, কৃষ্ণের অঙ্গের প্রভা পরম উজ্জ্বল উপনিষদ কহে যারে ব্রহ্ম সুনির্মল, ভগবানের অঙ্গের কিঞ্চিত জ্যোতি সেটাই ব্রহ্ম। কিঞ্চিত জ্যোতি মানে একেবারে স্বল্পাতি স্বল্প, খুবই অল্প মাত্রায় প্রভুর যে জ্যোতি, সেই জ্যোতির থেকে ব্রহ্ম উৎপন্ন হয়। সেই ব্রহ্মের যে জ্যোতি সেটাই তো মুনিরা হৃদয়ে ধারণা করতে পারেন। তাহলে সেই প্রভুর কেমন জ্যোতি? কৃষ্ণেরও অঙ্গেরও প্রভাব পরম উজ্জ্বল, উপনিষদ কহে যারে ব্রহ্ম সুনির্মল। উপনিষদগণ বলছেন আরে ব্রহ্ম তিনি অতি সুনির্মল, ব্রহ্মের দিকে কেউ তাকিয়েও থাকতে পারে না নিমিষ মাত্র। তো সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গের জ্যোতির কিঞ্চিত ভাগ, সেটাই তাদের ব্রহ্ম। তাহলে শ্রী ভগবত পাদপদ্ম যুগলই ঘনসুখ স্বরূপ অনন্ত মাধুর্যময় শ্রী ভগবত চরণার বিন্দের অক্রন্ত মাধুর্য রাশি কেবল ভক্তি বা প্রেমের দ্বারাই আস্বাদিত হয়ে থাকে। তা কৃষ্ণ জীব গোস্বামীপাদ তার টিকার মধ্যে বর্ণনা করছেন, কৃষ্ণ মাধুর্যস্য প্রেমৈক সাধ্যত্যম, অর্থাৎ শ্রীকৃষ্ণ মাধুর্য প্রেম দ্বারাই আস্বাদিত হয়ে থাকে। যাদের মধ্যে প্রেম নেই, ভগবত প্রেম নেই, তারা কিন্তু এর যথাযথ মর্মার্থ বুঝতে পারবেন। ভক্তগণ স্ব প্রেমের জাতি ও পরিমাণ অনুসারে কৃষ্ণ মাধুর্য আস্বাদন করে থাকে। যার যেমন যোগ্যতা তিনি ততটুকুই বুঝতে পারেন। চৈতন্য চরিতামৃতে আমাদের কবিরাজ গোস্বামী পাদ বলছেন, আমার মাধুর্য নিত্য নব নব হয়, স্ব প্রেম অনুভব ভক্ত আস্বাদয়। ভক্তের মধ্যেও যদি বিভাজন করা যায় তাহলে ভক্তদের মধ্যেও আবার পার্থক্য তো এসে যাবে। শান্ত ভক্তের লক্ষণ আলাদা, যারা দাস্য ভক্ত তাদের লক্ষণ আলাদা। সক্ষ রসের মধুর রসের প্রত্যেকের ভাবনা পৃথক পৃথক। এখানে শ্রীল সনাতন গোস্বামী পাদ তার টিকার মধ্যে বলছেন, আমাদেরকে বোঝানোর জন্য সহজ করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আধার, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম। আর সেই আদি ভগবান তিনি তো শ্রীকৃষ্ণ। দা ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেমন বলছেন, একটি শর্করা পিণ্ড বা শর্করার পাহাড়, চিনির পাহাড়। আর ব্রহ্মটা কি না একটু মিষ্টি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আধার প্ল্যাটফর্ম। আর ব্রহ্ম তো নিজস্ব কোনো সত্তা নেই, সে শ্রীকৃষ্ণের থেকে কিঞ্চিত অংশ, কিঞ্চিত মানে কত কিঞ্চিত সেটা বর্ণনা করতে পারেননি কেউ। যে অতি কিঞ্চিত মাত্রার হচ্ছেন ব্রহ্ম, তার নিজস্ব কোনো সত্তা নেই। অতএব সেই ব্রহ্মার উপাসনা করে যারা সাজুর্য মুক্তি ব্রহ্ম মুক্তি ইচ্ছা করেন তাদের সেই সাধনা যথাযথ নয়। পক্ষান্তরে সারাংশ বলছেন শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদ, যে পক্ষান্তরে ভগবত পাদপদ্মের সেবা সংগ্রত ভক্তবৃন্দের ভক্তিতে সুখের পরাকষ্ঠা স্বতই আবির্ভূত হয়ে থাকে। অহ, ভক্তদের সঙ্গে একেবারে সহজ সরল ব্যাখ্যা দিয়েছেন, যেটা আমরা প্রত্যেকেই বুঝতে পার। বলছেন, সেই মুক্তি যা অসুরেরাও প্রাপ্ত হয়েছে, ভগবানের হস্তে প্রায়শ যে যে অসুরেরা মারা গিয়েছিল তারা প্রত্যেকেই প্রায় মুক্ত হয়েছে। তাহলে সেই মুক্তির মধ্যে কারা সেই মুক্তি পেয়েছে? যারা গোহত্যা করত, বিপ্রঘাতী ব্রাহ্মণকে বধ করেছে এবং ভগবত বিগ্রহে দ্রোহপরায়ণ সেই সমস্ত দৈত্যগণ তারা মুক্তি লাভ করেছে। তারা যেগুলো বেদ নিষিদ্ধ গোহত্যা করেছে, ব্রাহ্মণকে হত্যা করেছে, সাধুকে অপমান করেছে অথবা বধ করেছে, আবার ভগবত বিগ্রহের প্রতি তাদের দ্রোহ ছিল, ভগবত বিগ্রহ খণ্ডনও করেছে, ভেঙেও দিয়েছে, তারা মুক্ত হয়ে গিয়েছে। তাহলে দুষ্টগণের প্রাপ্য মুক্তি কি শিষ্টগণের গ্রহণীয় বা শ্লাঘনীয় হতে পারে? একদম পরিষ্কার করে দিয়েছে। তাহলে সাধুত্ব অসুরত্ব পরস্পর প্রতিযোগী বা বিপরীত বস্তু, সুতরাং সাধু ও অসুরের সাধ্য সাধন বৈপরীত্য অতি অবশ্যই হওয়ার কথা। আরে, সাধু মানে সৎ ব্যক্তি, সজ্জন ব্যক্তি, একজন সৎ লোক আরেকজন অসৎ লোক। তা অসৎ লোকটার যে গতি হবে, সৎ লোকটার যদি সেই গতি হলো, তাহলে ওর তার সৎ হওয়ার কি প্রয়োজন ছিল? সৎ হতে গেলে তো অনেক কষ্ট, অনেক সাধনা। এই পৃথিবীতে সৎ ব্যক্তিরই অভাব। সৎ মানেই সৎ শব্দ থেকেই হয়েছে কি, সৎ যুক্ত জন, এখানে সন্ধি বিচ্ছেদ করে সজ্জন হয়েছে। আর সজ্জন মানেই সাধু। সাধু মানে এ নয় মস্তক মুন্ডন তিলক বড় বড় মালা, সেটা সাধু নয়। সাধু যে কোনো কেউ হতে পারে, সে গৃহী হোক ভদ্রলোকই হোক, যিনি সৎ তিনি সাধু। তা যদি সেই সৎ ব্যক্তির স্থানটা অসৎ লোকের সঙ্গে মিলিয়ে দেওয়া হয় তাহলে আর তারতম্য কোথায়? শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ তিনি কত সুন্দর সিদ্ধান্ত দিচ্ছেন। তাহলে সেই সৎ ব্যক্তির যে গতি, অসৎ ব্যক্তির যদি সেই গতি হয় তাহলে এত ভক্তি করে লাভ? এত ভক্তি করার তো মানে হয় না, এত কষ্ট করার কোনো অর্থই নেই, নিরর্থ। সুতরাং যারা শ্রীকৃষ্ণ চরণকে সম্বল করেছেন সেই ভক্তির যে ফলটা কোথায় সেটা বিচার করলেই বোঝা যাচ্ছে। সেই ভক্তি কর্ম জ্ঞান ও বৈরাগ্য আদি নিরপেক্ষ, এবং যারা শ্রীকৃষ্ণ ভক্তিরই মাত্র অপেক্ষা করেন তাহারাই শ্রীকৃষ্ণ কৃপায় সেই ভক্তি লাভ করেন। তাহলে এখানে যে কর্মকাণ্ডীয় মত, কর্মকাণ্ডী যারা করে এরা সাধারণত মুক্ত হয়ে যায়, মুক্তি প্রাপ্ত হয়। তাহলে জ্ঞান ভক্তির হানিকারক ওই মুক্তি, শ্রীল জীব গোস্বামীপাদ বলছেন, শ্রী জীব গোস্বামীপাদ বলছেন, যতক্ষণ পর্যন্ত এই ভক্তি মুক্তি স্পৃহা বিচাশি থাকবে ততক্ষণ পর্যন্ত সে ভক্তিকেই লাভ করতে পারবে। তাহলে অত্র ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। এই ভক্তির থেকেই অনায়াসে মানুষ জ্ঞান বৈরাগ্য আপনা আপনি চলে আসে। আমি খুব ছোটবেলায় যে সমস্ত মহাত্মাদের সঙ্গ করতাম, তাদের কিন্তু কোনো পড়াশোনা ছিল না, কোনো ডিগ্রি ছিল না, তা তাদের মুখনিসৃত যে সমস্ত বাণী শুনেছিলাম তখন জ্ঞানের অভাবে বুঝতে পারি। যখন কিঞ্চিত অধ্যয়ন করলাম বা এখনও ভাবি যে ওনারা যে কথাগুলো বলে গিয়েছেন, আমি 30 বছর অধ্যয়ন করেও ওই কথাগুলো এখনো বুঝতে পারি। তাহলে সেই সমস্ত মহাত্মারা কখনোই পাঠশালাতেও যান, অথচ তাদের যে অনুভূতি অনুভব, এমনকি তারা সেই সময় দর্শনের সমস্ত কথাগুলো আপনা আপনি বলত, এখন সেটা কিঞ্চিত বুঝতে পারি, পূর্ণ বুঝতে পারিনি। তাহলে তাদের ভক্তি এমনই ছিল, গোবিন্দের প্রতি এমনই সমর্পণ ছিল যে প্রভুই কৃপা করে সেগুলি অন্তরে জানিয়ে দিয়েছে। তাদের অধিক কি একদমই পড়াশোনার প্রয়োজন হয়। কালিদাস যে কখনো পাঠশালাতেই যায়, সে বৃক্ষের ডালে বসে কোন দিকটা কাটতে হবে কোন দিকটা কাটতে হবে না এটাও তার জ্ঞান ছিল, নিজেই পড়ে যেত। দেখুন, প্রভুর কৃপায় তার যত যত গ্রন্থ বর্তমান রয়েছে সেগুলো নিয়ে সব রিসার্চ করছে, ডক্টরেট করছে ওর উপরে, উনি কখনো কিছু পড়াশোনা করেন। কিন্তু কেবল ভক্তিকে আশ্রয় করে ভক্তি মহারানী তাকে সব কিছু দিয়েছে। তো এখানে গোস্বামীগণ কি বলছেন, ভক্তিকে অবলম্বন করলে জ্ঞান এবং বৈরাগ্য দুটোই তার মধ্যে আপনা আপনি এসে উপস্থিত হবে। এই যে জ্ঞান, এত এত শাস্ত্র অধ্যয়ন করে কি হচ্ছে, কি লাভ, যে জ্ঞান অর্জন করবে, তা সেই জ্ঞানটা কি জ্ঞান দেবে, না সেই জ্ঞানের মাধ্যম থেকে আসবে বৈরাগ্য। সেই জন্যই বলা হয় কি, জ্ঞান বৈরাগ্য দুটি শব্দ পাশাপাশি, জ্ঞানের একজন দেবতা বৈরাগ্যের একজন দেবতা। অথচ এই ভক্তি মহারানীর দুই পুত্রই জ্ঞান বৈরাগ্য, ভক্তিকে আশ্রয় করলেই ভক্তি মহারানীর পুত্রদ্বয় জ্ঞান এবং বৈরাগ্য আপনা আপনি উৎপন্ন হবে। তাহলে যারা কেবল শুষ্ক জ্ঞান নিয়ে আলোচনা করে মুক্তির কথা, আর যে মুক্তি অসুরেরা পেয়েছে সেই মুক্তি সজ্জনেরা সাধুরা কি করে এক জায়গায় যাবে, আরে অসুর আর সাধু এক জায়গায় কি করে থাকবে সেই মুক্ত হয়ে। অতএব এখানে তো পরিষ্কার স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তাদের মুক্তিটা তুচ্ছ, ভক্তিতে ভগবান শ্রী গোবিন্দের চরণ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়, যেটা সব থেকে কঠিন। শ্রীমৎ ভাগবত বলছেন, ভক্তি পরেশানুভব বিরক্তি রণত্র চৈশত্রিক এক কাল প্রপদ্য মনুষ্য যথস্নতস্তু তুষ্টি পুষ্টি ক্ষুদপায় অনুঘাসম। অর্থাৎ তুষ্টি পুষ্টি ক্ষুদপায় অনুঘাসম, অর্থাৎ যেমন ভোজনে প্রবৃত্ত ব্যক্তির যে ক্ষুধার্ত, তার কি হচ্ছে, গ্রাসে গ্রাসে খাওয়ার সাথে সাথে তুষ্টি পুষ্টি ক্ষুণ নিবৃত্তি অর্থাৎ ক্ষুধা নিবৃত্তি হচ্ছে, সমকালে একই সঙ্গে সাধিত হচ্ছে। তদ্রূপ ভগবত ভজনে প্রবৃত্ত ব্যক্তির ভক্তি, ভগবত অনুভব, বিষয় বৈরাগ্য সমকালে উপস্থিত হবে, সঞ্জাত হবে। অতএব ভক্তি হতে উত্থিত ভক্তির পুষ্টিকর এই রূপই হয়ে থাকে যে ক্ষুধার্ত, ভাগবত বলছেন একাদশ স্কন্ধে জ্ঞানের কথা সব, যার ক্ষুধা পেয়েছে সে যদি খায়, খাওয়ার সাথে সাথে ক্ষুধা নিবৃত্তি হচ্ছে, শরীরের পুষ্টতা প্রদান করছে, আনন্দ হচ্ছে, একই সাথে সবগুলিই হচ্ছে। সেই প্রকার কেউ যদি ভক্তি মহারানীকে আশ্রয় করেন তাহলে জ্ঞান বৈরাগ্য আর ভক্তি দৈনন্দিন বর্ধিত। তা এখানে যে জ্ঞানের কথা বলা হয়েছে, জ্ঞান প্রত্যেকেরই প্রয়োজন, কিন্তু জ্ঞানটা কেমন হবে? শুষ্ক জ্ঞান হলে হবে। শুষ্ক জ্ঞানটা কি না, সেই ঘুরিয়ে ফিরিয়ে সে মুক্তি পেতে চায়, এটাকে শুষ্ক জ্ঞান বলা হয়েছে। আর ভক্তি মিশ্রা জ্ঞান কেমন? এই সে ভক্তি থাকবে, জ্ঞান মিশ্রা ভক্তি। এই জ্ঞানমিশ্রা ভক্তির দ্বারাই রাধা গোবিন্দের চরণে তার ধীরে ধীরে রতি জন্মাবে। এখানে ভাগবতে আরেকটি শ্লোক বলেছেন ভগবান নিজ মুখে উদ্ধবজিকে, তসমান মদ্ভক্তি যুক্তস্য যোগিন বৈ মদাত্মনঃ ন জ্ঞানম ন চ বৈরাগ্যম প্রায় শ্রেয় ভবেদিহ। হে উদ্ধব, আমাতে ভক্তিযুক্ত ভক্তের জ্ঞান বৈরাগ্য প্রায় শ্রেয়স্কর হয় না। আমাকে আমাতে যারা সমর্পণ করেছে তাদের ওই শুষ্ক জ্ঞানের কোনো প্রয়োজন হয় না, তারা কেবল আমাতে ভক্তিযুক্ত হয়ে তারা সমস্ত কিছুই ক্ষুণ্ণিবৃত্তি, যেমন ক্ষুধা নিবৃত্তি হয় সাথে সাথে তুষ্টি পুষ্টি হর্ষ ইত্যাদি হয়, ঠিক সেই রকমই তার আপনাআপনি সমস্ত কিছু তার প্রাপ্ত হয়ে যাবে। চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামীপাদ বলছেন, জ্ঞান বৈরাগ্য ভক্তির কবু নহে অঙ্গ, জম নিয়মাদি বলে কৃষ্ণ ভক্ত সঙ্গ। এই যে শুষ্ক জ্ঞান, এটা কোনো ভক্তির অঙ্গ নয়। জ্ঞানে জ্ঞান তো প্রয়োজন, কিন্তু ভক্তি মিশ্রা জ্ঞানের প্রয়োজন। যে ভক্তির দ্বারা রাধা গোবিন্দের প্রতি প্রেম উৎপন্ন হবে সেই সেই জ্ঞানেরই প্রয়োজন। তা সেই জ্ঞানের জন্য সর্বপ্রথম অবলম্বন হচ্ছে ভক্তিকে আশ্রয় করে। ভক্তি সহসা হয় না, এই ভক্তিকে পেতে হলে কি করতে হবে? এই শ্রীমদ্ ভাগবত আদি গ্রন্থ শ্রবণ করতে হবে। শ্রী পদ্মপুরাণে বর্ণনা আছে, যখন হরিদ্বারে আনন্দ নামক ঘাটে চতুষ্ণ সপ্তাহ করেছিলেন, ভক্তি মহারানী তার পুত্রদ্বয় জ্ঞান বৈরাগ্যকে নিয়ে এই বৃন্দাবনের যমুনার তীরে অপেক্ষা করছিলেন। তিনি নিজে যুবতী আর পুত্রদ্বয় একেবারে থুরথুরে বৃদ্ধ। যাই হোক, দেবর্ষি নারদের কৃপায় তিনি যখন পৌঁছালেন, জ্ঞান বৈরাগ্য সুন্দর শরীর প্রাপ্ত হয়েছে, ভক্তি মহারানী জ্ঞান বৈরাগ্যের সঙ্গে নৃত্য করতে করতে আনন্দ নামক ঘাটে সনক সনন্দন সনত কুমার আদি তারা হরিকথা বলছিলেন, শ্রীমৎ ভাগবত সপ্তাহ করছিলেন, অনন্ত অনন্ত মুনিজনেরা ছিলেন। ভক্তি মহারানী গিয়ে কি দেখলেন, তার বসার কোনো আসন নেই। যেমন তাদের বাম ভাগে মায়েরা ছিল, সম্মুখে নৈষ্ঠিক ব্রহ্মচারীগণ ছিল, দক্ষিণ দিকে সমস্ত মুনি ঋষিগণ ছিলেন, কিয়ৎ অগ্রভাগে সমস্ত গৃহীগণ ছিলেন, মায়েরা ছিলেন। এবং ভাগবত সপ্তাহের যে বিধিবিধান, ষোড়শ মাতৃকা আদি পূজন, তারপরে সেখানে হনুমানজির আসন থাকে ইত্যাদি, প্রত্যেকের আসন থাকে। ভক্তি মহারানী সর্বপ্রথম দেখলেন, সব খুঁজে দেখলেন, তার বসার আসন নেই। মহামণি সনত কুমারকে জিজ্ঞাসা করলেন, এহে মহামণি, আপনারা দেখছি এখানে উপবেশন করার জন্য প্রত্যেকের আসন পৃথক পৃথক রেখেছেন, এমনকি যারা আসতে পারেননি, সুখদেব গোস্বামী, হনুমানজি, আরও আরও অনেক আসন থাকে, তা আমার বসার আসনটি কোথায়? চতুষ্ণ তারা ভগবৎ অবতার, তারা বললেন, হে মাত, এই এখানে যত যত ভক্তেরা এই ভাগবত কথা শ্রবণ করেছে, তাদের হৃদয়টি তো তোমার বসার আসন, তুমি তাদের হৃদয়ের মধ্যে বসে বল। ভক্তি মহারানী তৎক্ষণাৎ সমস্ত ভক্তের হৃদয়ের মধ্যে প্রবেশ করে গেলেন, পৃথক পৃথক অংশ। তা সেই ভক্তিও আমাদের সহসা আসবে না, সেই ভক্তিকে প্রাপ্ত হতে হলে একমাত্র হরিকথা শ্রবণের দ্বারাই সম্ভব। আর হরিকথা শ্রবণ করলেই আমাদের চিত্তের মধ্যে ভক্তি মহারানী এসে প্রবেশ করবেন, আর ভক্তি মহারানী এলে তখন জ্ঞান বৈরাগ্যও আমাদের মধ্যে এসে প্রবেশ করবে। তো এটা পুরাতন পুরাণ প্রসিদ্ধ কথা যে ভাগবত কথা শ্রবণ করলে তৎক্ষণাৎ ভক্তি মহারানী তার মধ্যে প্রবেশ করবে। তত্র গোপকুমার তিনি তার সম্পূর্ণ জীবন চরিত্রটি শ্রবণ করাচ্ছেন কামাখ্যার ব্রাহ্মণ, কামাখ্যা মায়ের উপাসনা করতেন অর্থের লোভে, আর কামাখ্যা মা কি করলেন, তাকে গোপাল মন্ত্র প্রদান করে একবার শুদ্ধ বৈষ্ণব তৈরি করেন। তিনি নিজের চরিত্রটি বর্ণনা করে তাকে বোঝাচ্ছেন, তার যত মনের সংশয় সেগুলোকে দূরীকরণ করছেন। তো আমরা নিত্য প্রতীক কিঞ্চিৎ কিঞ্চিৎ করে শ্রবণ করে আসছি, তো অন্ধকার দিনের সময় অনুসারে আমরা কথার বিরাম এখানেই দিলাম। ঠিক এর পরবর্তী অংশ আমরা শ্রীমতী রাধারানীর কৃপা হলে আগামী দিবসে শ্রবণ করব। অত অন্ধকার দিনের